প্রিয় বন্ধু, হযরত ঈসার সাথে আমাদের সম্পর্কের বিষয়ে আজকে আমরা আলোচনা শুনব। আর আমরা আলোচনা করছি এফেসীয় কিতাবটার দুই রুকু প্রথম আয়াত হতে। আমরা কি ছিলাম, আমরা এখন কি হলাম, আমরা কি হব এবং আমরা কেমন ভাবে আবার নতুন হব, এই বিষয়ে আলোচনা শুনছি। আসুন লক্ষ্য করি এফেসীয় কিতাব তার দুই রুকুর এক আয়াত হতে দশ আয়াত পর্যন্ত। আর সেখানে লেখা আছে, অবাধ্যতা তার গুনাহের দরুন তোমরা মৃত ছিলে, দুনিয়ার সমস্ত চিন্তা ধারা অনুসারে তোমরাও একসময় সেই অবাধ্যতা আর গুনাহের মধ্যে চলাফেরা করতে। যে রুহু আসমানের ক্ষমতাশালীদের বাদশাহ, সেই দুষ্ট রুহু আল্লাহর অবাধ্য লোকদের মধ্যে কাজ করে, আর তোমরা সেই রুহের পিছনে পিছনে চলতে। আমরা সবাই আমাদের গুনাহ স্বভাবে কামনা পূর্ণ করে সেই লোকদের মধ্যে একসময় জীবন কাটাতাম। গুনাহ স্বভাব থেকে যেসব ইচ্ছা এবং চিন্তা জাগে আমরা সেই অনুসারে কাজ করতাম। এই স্বভাবের জন্য আমরাও অন্য সকলের মতো আল্লাহর গজবের অধীন ছিলাম, কিন্তু আল্লাহর মমতায় পূর্ণ, তিনি আমাদের খুব মহব্বত করেন। এই জন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম, তখন মোশের সঙ্গে তিনি আমাদের জীবিত করলেন। আল্লাহর রহমতে তোমরা নাজাত পেয়েছ। আমরা মোশে ও ঈসার সঙ্গে যুক্ত হয়েছি বলে আল্লাহ আমাদের মোশের সঙ্গে জীবিত করে মোশের সঙ্গেই বেহেশতে বসিয়েছেন। তিনি এই কাজ করেছেন যেন তিনি তার তুলনাহীন অশেষ রহমত আগামী যুগ যুগ ধরে দেখতে পারেন। তিনি মোশে ও ঈসার মধ্য দিয়ে আমাদের উপর দয়া করেন, যা করেছেন তাতেই তার এই রহমত প্রকাশ পেয়েছে। আল্লাহর রহমতে ইমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহর দান, এটা কাজের ফল হিসাবে দেওয়া হয়নি, যেন কেউ গর্ব করতে না পারে। আমরা আল্লাহর হাতে তৈরি, আল্লাহ মসীহ ঈসার সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগে ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। প্রিয় বন্ধু, এফেসীয় জামাতের ইমানদারেরা কেমন ছিলেন মনে করিয়ে দেবার পর হযরত পল বলেছেন, এখন আমরা কি হয়েছি, গুনাহে মৃত ছিলাম, আল্লাহর গজবের পাত্র ছিলাম, কিন্তু আল্লাহ তার মহান মহব্বতে মসীহের সঙ্গে জীবিত করলেন, আর আমরা জীবিত হলাম। তা নয়, তিনি মসীহের সাথে আমাদের তুলে বেহেশতের স্থানে বসালেন। এই কথাগুলি তাদের জন্য খাটে যারা মসীহ ঈসাকে নিজের নাজাতদাতা মুক্তিদাতা বলে স্বীকার করেছেন। দ্বিতীয় রুকুর তিন আয়াত পর্যন্ত মানুষের জীবনের অন্ধকারময় ছবি দেখেছি, কিন্তু দ্বিতীয় রুকুর চার আয়াতে হঠাৎ একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই ছবি কেন? কেননা আল্লাহর দয়াধনে ধনবান, তিনি যে মানুষকে কি পরিমাণে মহব্বত করেন তা ভাষায় প্রকাশ করা যায় না, কেবলমাত্র উপলব্ধির মধ্য দিয়ে বুঝতে হয়। আমাদের গুনাহ সর্বদা আল্লাহর মহব্বতের বিরুদ্ধে চারণ করছে, তথাপি আল্লাহর কাছে আমাদের হৃদয় বহুমূল্য, তাই তো তিনি বিপদের মধ্যে থেকে, মৃত্যুর হাত থেকে, রুহানিক মৃত্যু থেকে আমাদের হৃদয় রক্ষার ব্যবস্থা করেছেন। প্রিয় বন্ধু, হযরত আদম হাওয়া যখন গুনাহ করে তখন তারা আল্লাহকে খোঁজেনি, তারা লুকিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদের খোঁজ করলেন। তিনি বললেন, আদম তুমি কোথায়? যদিও মানুষ আল্লাহর সহভাগিতা ছিন্ন করেছিল এবং পুনরায় যুক্ত হওয়ার প্রয়োজন ছিল, তবুও মানুষের সঙ্গে সহভাগিতা পুনরায় স্থাপনের জন্য আল্লাহ এগিয়ে এলেন। কেমন অদ্ভুত লাগে তাই না? আল্লাহ মানুষের সঙ্গে মানুষের মধ্যে থাকতে চান। হিজরত কিতাব তার 25 রুকুর 8 আয়াতে লেখা আছে, বনী ইসরায়েলদের দিয়ে তুমি আমার থাকবার জন্য একটা পবিত্র জায়গা তৈরি করবে, আর আমরা দেখি যে পরবর্তীকালে আল্লাহ মসীহ রূপে মানুষের মধ্যে বাস করলেন। গালাতীয় কিতাব তার 4 রুকুর 4 ও 5 আয়াতে আমাদের বলে যে, কিন্তু সময় পূর্ণ হলে পর আল্লাহ তার মসীহকে পাঠিয়ে দিলেন, সেই মসীহ স্ত্রী লোকের গর্ভে জন্মগ্রহণ করলেন এবং শরীয়তের অধীন জীবন কাটালেন, যেন শরীয়তের অধীন থাকা লোকদের তিনি মুক্ত করতে পারেন আর আল্লাহ মসীহ হিসাবে আমাদের গ্রহণ করতে পারেন। প্রিয় বন্ধু, মহান আল্লাহর দয়া অসীম, তার দয়া অফুরন্ত। এক সময় কোনো এক শহরে কয়েকটি পরিবার কয়েকদিন ছুটি কাটাবার জন্য মহাসমুদ্রের ধারে কোনো এক স্থানে গিয়েছিলেন। তাদের পাড়ায় খুব গরিব এক মহিলা ছিল, তার পক্ষে ছুটি কাটাবার জন্য মহাসমুদ্রের পাশে শহরে যাবার মতো অর্থ ছিল না, তাই প্রতিবেশীর দয়া করে তাকেও সাথে নিয়ে গিয়েছিলেন। ইতিপূর্বে ওই গরিব মহিলা কখনো মহাসমুদ্র দেখেনি। মহাসমুদ্রের ধারে পৌঁছে ওই মহাসমুদ্র দেখে তিনি কেঁদে ফেললেন। সঙ্গে সাথীরা দেখলেন, আশ্চর্য হলেন, জিজ্ঞাসা করলেন সবাই কেন কাঁদলেন, এবং তিনি বললেন, আমি এত বড় সমুদ্র আর কখনো দেখি না, সবাই আনন্দ করতে এসেছে, তুমি কাঁদছ কেন? ওই মহিলা মহাসমুদ্রের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, আমার জীবনে এই মহাসমুদ্র দেখা বাকি ছিল। মহাসমুদ্রে যে এত বিশাল, এত পানি, আমি ভাবতেই পারছিলাম না যে আল্লাহ কত মহান। প্রিয় বন্ধু, আল্লাহর দয়া মহাসমুদ্র দিয়েও তুলনা করা যায় না, তাই তো তিনি দয়াময়, দয়ার সাগর। আল্লাহ আমাকে মহব্বত করেন, তিনি আপনাকেও মহব্বত করেন। কিন্তু ভাই, মনে রাখবেন যে তিনি তার মহব্বত দিয়ে নাজাত করেন না, কিন্তু তার দয়া দিয়েই নাজাত করেন। অনেক সময় আমরা মানুষের পোশাক দিয়ে বিচার করতে চাই। আমরা আজকাল অদ্ভুত পোশাকে কিছু মানুষকে দেখি যাদেরকে সুখী মানুষ বলা হয়। সাধারণত তাদের আমরা নাস্তিক অথবা ধর্মত্যাগী বলে ধরে নিয়ে থাকি। প্রিয় বন্ধু, আল্লাহ তার মহা দয়ায় আমাদের উদ্ধার করেছেন, আমাদের নাজাত দিয়েছেন। অবশ্যই তিনি আমাদের মহব্বত করেন এবং মহব্বত করবেন বলেই তার দয়া আমাদের প্রতি করেছেন। আমরাও তো পূর্ব অবস্থায় গুনাহ ও মৃত্যু ছিলাম, আর মৃতরা কোথায় থাকবে? কবরস্থানে। আর আল্লাহর দয়া প্রবেশ হবে কবরস্থান থেকে, রাজপ্রাসাদে বসিয়েছেন, ঈশার পাশে বসিয়েছেন। প্রিয় বন্ধু, আসুন লক্ষ্য করি ইফিসীয় কিতাব তার 2:7 থেকে। আর সেখানে লেখা আছে, তিনি এই কাজ করেছেন যেন তিনি তার তুলনাহীন অশেষ রহমত আগামী যুগ যুগ ধরে দেখাতে পারেন। তিনি মসীহ ঈশার মধ্য দিয়ে আমাদের উপর দয়া করে যা করেছেন তাতেই তার মহব্বত প্রকাশ পেয়েছে। আল্লাহর রহমতে ইমানের মধ্য দিয়ে তোমরা নাজাত পেয়েছ, এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা আল্লাহর দান। এটা কাজের ফল হিসাবে দেওয়া হয়নি যেন কেউ গর্ব করতে না পারে। আমরা আল্লাহর হাতের তৈরি, আল্লাহ মসীহ ঈশার সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। প্রিয় বন্ধু, আমরা কি হব? 2:7 অনুযায়ী আমরা বেহেস্তের দর্শনীয় বস্তু হব। বেহেস্তের ফেরেস্তা দেখবে প্রথম জিনিস পত্র মাটির নিচে পাবার পর সেগুলি পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়, আর তলায় লেখা থাকে কোথায় পাওয়া গিয়েছিল, কতদিন আগের জিনিস ইত্যাদি। বেহেস্তের স্থানে রাখার পর ফেরেস্তারা যখন দেখবে, তারা বলবে, এই লোকটি এতদিন এত ফুট গুনায়ের পাকের তলায় ডুবেছিল, আল্লাহর দয়া এ উদ্ধার পেয়ে এখন এই বেহেস্তে রাজ্যে স্থান পেয়েছে। প্রিয় বন্ধু, তারপরে যদি আমরা লক্ষ্য করি, হযরত পল ইফিসীয় জামাতের প্রতি যা বলেছেন সে কথা প্রত্যেক ইমানদারের জীবনে খাটে। হযরত পল বলেছেন, রহমতেই ইমানদারা তোমরা নাজাত পেয়েছ, এবং এই নাজাত তোমাদের নিজেদের চেষ্টা বা কাজের ফল হয়নি, আল্লাহরই দান। যেন কেউ গর্ব না করে যে সে তার কাজের ফলে এই নাজাত পেয়েছে বা লাভ করেছে। আবার দেখি 2:10 বলা হয়েছে, আমরা আল্লাহর হাতের তৈরি, আল্লাহ মসীহ ঈশার সঙ্গে যুক্ত করে আমাদেরকে নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন যেন আমরা তা করে জীবন কাটাই। প্রিয় বন্ধু, ইমানদারেরা আল্লাহর সৃষ্টি, যেমন 2 কর 5:18 লেখা আছে, যদি কেউ মসীহের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুন ভাবে সৃষ্টি হল, তার পুরাতন সবকিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে। এই সব আল্লাহ থেকে হয়, তিনি মসীহের মধ্য দিয়ে তার নিজের সঙ্গে আমাদের মিলিত করেছেন, আর তার সঙ্গে অন্যদের মিলন করিয়ে দেবার দায়িত্ব আমাদের উপর দিয়েছেন। হ্যাঁ, প্রত্যেক ইমানদার মৃত্যু থেকে উদ্ধার পেয়েছে। হযরত পৌলের কথা অনুযায়ী এই মুক্তি বা নাজাত অনেক আগে থেকে হয়েছে। কেমন আশ্চর্য বিষয়, তাই না? ইফিসীয় জামাতের লোকদের হযরত পৌল বলেছেন, তোমরা যখন গুনাহে মৃত্যু অবস্থায় পড়েছিলে আর আগে থেকে আল্লাহ তোমাদের নাজাতের পরিকল্পনা করে রেখেছিল, আমরা মনে করব যে মুহূর্তে কেউ ঈশা মসীহতে পূর্ণ আস্থা রাখে সেই মুহূর্তে সে গুনাহরূপ মৃত্যু থেকে নাজাত পায়। প্রিয় বন্ধু, ব্যাপারটা কি হয়, ওই গুনাহের মৃত্যু ব্যক্তি আর মৃত থাকে না, মসীহতে জীবিত হয় এবং সে মসীহের হয়, মসীহ পুনরুত্থিত জীবিত, সুতরাং সে নতুনভাবে মসীহ জীবন লাভ করেন। ইফিসীয় কিতাব তার 2:8 দেখি, সেখানে লেখা আছে, আমাদের নাজাতের জন্য আমাদের হয়ে যে কাজ করে সেটা হচ্ছে আমাদের ইমান। হযরত পৌল তো বলেছেন যে ইমানের মাধ্যমে রহমতে আমরা জীবন পেয়েছি। ইমান প্রত্যেক মানুষের নাগালের মধ্যে আছে। আমরা সকল মানুষের ইমান এক প্রকার ও এক পরিমাণ হয় না, মানুষ থেকে মানুষ ভিন্ন হয়। ইমান অর্জন করাটাও এক একজন এক এক ঘটনার মধ্য দিয়ে ইমান অর্জন করে, কিন্তু ইমানের মূল বিষয় হযরত ঈসা মসীহ, আবার এই ইমানটাও আল্লাহর রহমত দান। আল্লাহ ইমান এই জন্য দেন যেন নাজাত লাভের জন্য আমরা তাতে ইমান আনতে পারি। ইমান আসে কেমন করে? রোমীয় কিতাবের 10:17 আয়াতে এই কথা বলে, আল্লাহর কালাম শুনবার ফলেই ইমান আসে, আর মসিহর বিষয়ে তবলিগের মধ্য দিয়ে সেই কালাম শুনতে পাওয়া যায়। হযরত পৌল তার ইফিসীয় কিতাব 2:9 আয়াতে খোলাখুলি ভাবে বলেছেন, কাজের মাধ্যমে মানুষ ইমান অর্জন করতে পারে না, কেননা দেহের শক্তিতে ইমান অর্জন করা যায় না। যদি দেহের শক্তিতে অর্জন করা যেত তাহলে মানুষ অহংকার করতে পারত। ইমান আল্লাহর রহমত বা দান। রহমত হচ্ছে যা আমরা পাবার যোগ্য নয় অথচ পেলাম, সেটাই রহমত। একজন খুনি আসামির প্রাণদণ্ডের আদেশ হয়েছে, এমন সময় আসামির কাকতি মিনতি অনুসারে রাষ্ট্রপতি প্রাণদণ্ড মাফ করে দিলেন, সেটা হল রহমত। প্রিয় বন্ধু, 2:10 আয়াতে আবারও বলা হয়েছে, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং মসিহর সাথে থাকবার জন্য সৃষ্টি করেছেন, যেন ঈসা মসিহ থেকে ভালো কাজ সৎ কাজ করতে পারে। আর আল্লাহর এই পরিকল্পনা সৃষ্টির পূর্ব থেকে তিনি করেছিলেন। তিত তার 3:5-8 আয়াতে লেখা আছে, কোন সৎ কাজের জন্য তিনি আমাদের নাজার দেননি, তার মমতার জন্য তা দিয়েছেন, এই কথা বিশ্বাসযোগ্য। আমি চাই তুমি এই সব বিষয়ের উপর জোর দাও, যাতে আল্লাহর উপরে যারা ইমান এনেছে তারা অন্যদের উপকার করবার কাজে নিজেদেরকে ব্যস্ত রাখবার দিকে মন দেয়। মানুষের পক্ষে এই ভালো উপকারী তিতের এই একই কথায় পাচ্ছি যে, নাজাত কাজের ফলে লাভ করা যায় না, কিন্তু ইমান দ্বারা ইমানদারকে অর্জন করতে হয়। এফিসীয় কিতাব তার 1 থেকেই আমরা লক্ষ্য করেছি যে দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ আমাদের মনোনীত করেছেন যেন আমরা পাক পবিত্র নির্দোষ হই, আল্লাহর সামনে মহব্বত বিষয়ে নির্দোষ হই। আল্লাহর আগে থেকে ওই পরিকল্পনা ছিল যে তিনি আমাদের তার বান্দা মনে করেন, বেস্ত স্থানে রাখবেন। এই জন্য আল্লাহ প্রশংসার জন্য আমাদের সবসময় ভালো কাজে লেগে থাকতে হবে।